বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
নারী মানব ফুল।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 31তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ। ইসলামের দৃষ্টিতে পরিবারের সরকার প্রধান হলেন স্বামী, আর গৃহ ব্যবস্থাপনা বা ঘরের রানী হলেন স্ত্রী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই মনে করেন স্ত্রী যেন ঘরের মধ্যে বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নেওয়ার তথা প্রশান্তি অর্জনের মাধ্যম। স্ত্রী ঘরের কর্মবিধায়ক বা কর্মীদের তত্ত্বাবধায়ক নন, বরং সুগন্ধ বা সুবাসিত সমীরণ। তাই স্ত্রীকে দাসী বা গৃহকর্মী ভাবা ঠিক হবে না। স্ত্রী নিজ থেকে যদি কোনো কাজ করে তাহলে তা করতেই পারেন। তাকে ঘরের কাজকর্ম করার জন্য বাধ্য করার অধিকার স্বামী বা ঘরের কোনো পুরুষের নেই। মহান আল্লাহ সূরা নিসার প্রথম আয়াতে বলেছেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে অধিকার দাবি করে থাকো এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন।
স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন এজন্যই জরুরি যে সন্তানের জন্মদানে তার ভূমিকা পুরুষের চেয়ে মোটেই কম গুরুত্বপূর্ণ নয়। অথচ জাহিরি যুগে তথা ইসলাম পূর্ব যুগে নারীকে বা স্ত্রীকে কেবলই সন্তান জুগিয়ে দেওয়ার মাধ্যম বলে মনে করা হতো। সন্তানের মমতাময়ী মা ও মানুষ করার জন্য প্রাথমিক তত্ত্বাবধায়ক এবং জীবনসঙ্গী হিসেবে কোনো ধরনের গুরুত্ব দেওয়া হতো না। পবিত্র কোরআনের দৃষ্টিতে স্বামী ও স্ত্রী একে অপরের পোশাক। পোশাক মানুষের জন্য সৌন্দর্যের মাধ্যম ও যে কোনো ধরনের বাহ্যিক অসঙ্গতি ঢেকে রাখারও মাধ্যম। আর সৌন্দর্য বলতে কেবল বাহ্যিক সৌন্দর্যকে বোঝানো হয়নি, এখানে আত্মিক ও চারিত্রিক সৌন্দর্যকেও বোঝানো হয়েছে। তাকওয়া বা খোদাফিতির পোশাক হচ্ছে সবচেয়ে সুন্দর পোশাক।
পবিত্র কোরআনের দৃষ্টিতে স্বামী ও স্ত্রী পরস্পরের কাছে প্রশান্তি পান, তাই তিনি তাদের মধ্যে সৃষ্টি করেছেন পরস্পরের প্রতি আকর্ষণ, অনুরাগ ও সম্প্রীতি। ঘরের মধ্যে বা সংসারে অনুরাগের চেয়েও বেশি জরুরি হল প্রশান্তি। এই প্রশান্তি এলে অন্য গুণগুলো চলে আসবে। একজন স্বামী যখন স্ত্রীর কাছে প্রশান্তি পায়, তখন বাইরের জগৎ যত অশান্তই হোক না কেন, তখন সেই স্বামী নির্বিঘ্নে তার সব ধরনের দায়িত্ব পালনের উৎসাহ ও উদ্দীপনা পায়। এমনও দেখা যায় স্ত্রীর প্রশান্ত অবস্থা দেখে স্বামীরা জিহাদে যাওয়ার সাহস পান। অনেক সময় স্ত্রীরাই স্বামীকে আল্লাহর রাস্তায় জিহাদে যেতে উদ্দীপনা দান করেন। ইসলামী ইরানের 8 বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধেও, সিরিয়ায় হজরত জাইনাব সালামুল্লাহ আলাইহার পবিত্র মাজার রক্ষার যুদ্ধেও এমন অনেক দৃষ্টান্ত দেখা গেছে। কখনো মা ছেলেকে জিহাদে পাঠাচ্ছেন এবং কখনো স্ত্রী স্বামীকে জিহাদে যাবার ব্যাপারে উৎসাহ দিচ্ছেন। ঘর ও সংসার যদি প্রশান্তির নীড় না হতো, তাহলে স্বামী বা সন্তানরা এসব ক্ষেত্রে জিহাদে যাওয়ার অনুপ্রেরণা পেতেন না।
পরিবারে স্বামী ও স্ত্রী তথা বাবা ও মা সন্তানদের জন্য আদর্শ হিসেবে বিবেচিত হন। তাদের ভালো ও মন্দ উভয় কাজের প্রভাবই পড়ে সন্তানদের উপর। তাই তারা যদি আচার আচরণ এবং কথাবার্তায় ভালো স্বামী ও ভালো স্ত্রী না হন, এর প্রভাব সন্তানদের আচরণের উপরও ভবিষ্যতে ছাপ রাখতে পারে। সন্তানদের ব্যক্তিত্ব গঠনে মা বাবা তথা স্বামী ও স্ত্রীর আচরণ বেশ গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। পবিত্র কোরআনের দৃষ্টিতে নারী ও পুরুষ সমান মানবীয় মর্যাদার অধিকারী। তাই ভালো কাজ পুরুষ বা নারী যেই করুক না কেন, মহান আল্লাহর কাছে তাদের সব সমান। পুরুষ হওয়ার কারণে বেশি সব বা নারী হওয়ার কারণে একই ধরনের ভালো কাজ করেও নারী পাবেন কম সব, এমন কোনো বাণী বা বক্তব্য পবিত্র কোরআনে নেই।
যে কোনো পুরুষের মর্যাদা যদি আল্লাহর কাছে নারীর চেয়ে উত্তম হতো, তাহলে একজন কাফির পুরুষও হজরত খাদিজা, হজরত ফাতিমা, হজরত মারিয়াম ও হজরত আসিয়ার চেয়ে উত্তম বলে ইসলাম রায় দিত। যে কোনো স্বামী তার স্ত্রীর চেয়ে শ্রেষ্ঠ এমন ধারণাও ভিত্তিহীন। যদি তাই হতো, তাহলে মহান আল্লাহর কাছে ইমানদার নারী বিবি আসিয়ার চেয়ে তার কাফের স্বামী ফেরাউন বেশি মর্যাদার অধিকারী হতেন। তার নিদর্শন সমূহের অন্যতম এই যে, অবশ্যই তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকে জুটিদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো, এবং তিনি তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়ার্দ্রতা তৈরি করে দিয়েছেন। নিঃসন্দেহে এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাদি রয়েছে। অনেকেই এই আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে বলেন যে নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের প্রশান্তির জন্য, অথচ নারী ও পুরুষ তথা স্বামী ও স্ত্রী পরস্পরের জন্যই যে প্রশান্তির মাধ্যম, এই আয়াতে সেই মহাসত্যই তুলে ধরা হয়েছে।
এটা সুস্পষ্ট, কোরআন মজিদে নারীর উপর পুরুষের জন্মগত শ্রেষ্ঠত্ব প্রমাণকারী কোনো কথা তো নেই। পরস্পরের সমানাধিকারের বিরোধী তথা স্ত্রীকে স্বামীর হুকুমের দাসী হিসেবে গণ্যকারী কোনো কথাই নেই। শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা শহীদ মোস্তফা চামরানের পক্ষ থেকে গেরিলা বাহিনী গঠন এবং তার সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করেছি। আজ আমরা ইরানে গেরিলা যুদ্ধের কমান্ড সেন্টার স্থাপন সম্পর্কে কথা বলব এবং এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির স্মৃতিচারণ শুনব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েকটি আসরে আমরা বলেছি, ইরাকের তৎকালীন সাদ্দাম সরকার এমন সময় ইরানে আগ্রাসন চালিয়েছিল যখন সাবেক স্বৈরাচারী শাহ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক, সামরিক, নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামোগুলোকে পুনর্গঠনের কাজ চলছিল। একই সঙ্গে ইসলামী বিপ্লবকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়ার লক্ষ্যে দেশি বিদেশি ষড়যন্ত্রেরও মোকাবিলা করতে হচ্ছিল। এরকম অবস্থায় ইরানের দেশপ্রেমিক জনগণ আগ্রাসী সাদ্দাম বাহিনীকে পরাজিত করার লক্ষ্যে দলে দলে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়। এ সময় তেহরান থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর মোস্তফা চামরান ইরাকি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করার জন্য দেশের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের কেন্দ্রীয় শহর আহওয়াজে একটি কমান্ড সেন্টার স্থাপন করেন। এই কাজে তাকে সহযোগিতা করেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই।
সে সময় আয়াতুল্লাহ খামেনেই ছিলেন সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদে তৎকালীন সর্বোচ্চ নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের প্রতিনিধি, সংসদ সদস্য এবং তেহরানের জুমার নামাজের খতিব। আগ্রাসী ইরাকি বাহিনীকে প্রতিহত করার লক্ষ্যে সাধারণ জনগণ ও সামরিক বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে গেরিলা যুদ্ধ করার লক্ষ্যে অনিয়মিত যুদ্ধের কমান্ড সেন্টার স্থাপন করা হয়। দুর্বল সামরিক বাহিনী ও তুলনামূলক কম যুদ্ধাস্ত্র নিয়ে একটি সুসজ্জিত ও নিয়মিত সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হলে গেরিলা যুদ্ধের কোনো বিকল্প নেই। ডক্টর চামরান আগ্রাসী সাদ্দাম বাহিনীকে প্রতিহত করার লক্ষ্যে সঠিক সময়ে এই প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন।
সে সময় ইরাকি বাহিনী খুজিস্তান প্রদেশের সবচেয়ে বড় ও জনবহুল শহর আহওয়াজের প্রবেশমুখের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আহওয়াজ শহরের পতন হলে যুদ্ধের মোড় পাল্টে যেতে পারত এবং ইরাকি শাসক সাদ্দাম গোটা খুজিস্তান প্রদেশ দখলের স্বপ্ন বাস্তবায়নের পথে অনেকখানি এগিয়ে যেত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই যুদ্ধের সেই দিনগুলোর কথা স্মরণ করতে গিয়ে বলেন, ইরাকিদের আড়াই ডিভিশন সেনার মোকাবেলায় আমাদের ছিল মাত্র এক ব্রিগেড সৈন্য, কিন্তু সেই ব্রিগেডের যুদ্ধ করার পারদর্শিতা একটি ব্যাটালিয়নের সমানও ছিল না। অথচ আমাদের সেই এক ব্রিগেড সেনার ভয়ে ইরাকিরা সামনে অগ্রসর হচ্ছিল না। আগ্রাসী সেনারা আহওয়াজ শহর থেকে 20 কিলোমিটার দূরে থেমে গিয়েছিল।
গেরিলা যুদ্ধ সম্পর্কে আয়াতুল্লাহিল উজমা খামেনেই আরও বলেন, আমাদের সেই দুর্বল একটি ব্রিগেডের ভয়ে ইরাকিরা সামনে অগ্রসর হচ্ছিল না। আমাদের যুদ্ধের ধরন দেখে ওরা ভয় পেয়ে গিয়েছিল। আমাদের জওয়ানরা 50-60 জনের দল গঠন করে শত্রু সেনাদের ভিতরে ঢুকে গিয়ে হামলা চালাত। ইরাকি সেনাদের সংখ্যা এত বেশি ছিল যে তাকে সেনা সমুদ্র বললেও অত্যুক্তি হবে না, কিন্তু তারপরও তাদের ভেতরে ঢুকে আমাদের যোদ্ধারা হামলা চালিয়ে আসত। দেখা যেত এক আক্রমণে কয়েকটি ইরাকি ট্যাঙ্ক ধ্বংস করে দিয়ে ফিরে আসত। ইরানি যোদ্ধারা শত্রু সেনাদের সংখ্যা দেখে ভয় পায়নি, তারা উল্টো ইরাকি বাহিনীকে দুর্বল মনে করে তাদের দিকে এগিয়ে যেত এবং অগত ভয়ে হামলা চালিয়ে ফিরে আসত।
ইরানের সর্বোচ্চ নেতা তাঁর দেশের যোদ্ধাদের এই সাহসিকতার পেছনে ঐশী মদত ছিল বলে মনে করেন। তিনি এ সম্পর্কে আরো বলেন, আমি এই ঐশী মদদের বিষয়টি নিজে প্রত্যক্ষ করেছি। আমাদের যোদ্ধাদের চোখে যে নিজেদের অল্প সংখ্যাকে অনেক বেশি এবং শত্রুদের বেশি সংখ্যাকে অনেক কম বলে প্রতীয়মান হচ্ছিল, সেটি আল্লাহর সাহায্য ছাড়া আর কিছু হতে পারে না। আর আল্লাহর সাহায্য এসেছিল আমাদের যোদ্ধা ও জওয়ানদের একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদত ও তাঁকে স্মরণ করার কারণে।
আয়াতুল্লাহ খামেনেই সাদ্দামের আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন এবং শাহাদাতের দরজা পর্যন্ত গিয়ে ফিরে আসেন। তিনি এ সম্পর্কে বলেন, একদিন শহীদ চামরানের সঙ্গে আহওয়াজ শহরের পশ্চিমে অবস্থিত দাব্বে হারদান ফ্রন্টে যায়। সুসাঙ্গার এলাকার পাশ দিয়ে যে মহাসড়কটি চলে গেছে সেটি নিয়ে আমরা অগ্রসর হই। ফ্রন্টে গিয়ে দেখি আমাদের যোদ্ধারা কামান প্রস্তুত করে শত্রু সেনার জন্য অপেক্ষা করছেন। আমরা আরেকটু সামনে এগিয়ে যাই শত্রুর অবস্থান চিহ্নিত করার জন্য। এ সময় ডক্টর চামরান আমাকে বলেন, আপনি এখানে অবস্থান করুন, আমি কয়েকজনকে নিয়ে সামনে অগ্রসর হচ্ছি। আমি তার সঙ্গে যেতে চাইলে তিনি আমাকে যেতে নিষেধ করেন।
এরপরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, হঠাৎ করে আমাদের আশপাশে কামানের গোলাবর্ষণ শুরু হয়ে যায়। গ্রীষ্মের ভর দুপুরে আমরা একটি বড় গাছের নিচে বসেছিলাম। আগ্রাসী ইরাকি বাহিনী দূর থেকে ওই গাছটি লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করতে থাকে। এ সময় আমরা সবাই শুয়ে পড়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করি, কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা যায় ইরাকিরা গোলাবর্ষণ বন্ধ করছে না, বরং গোলাবর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এ সময় সহযোদ্ধাদের নিয়ে আমি পেছনে তুলনামূলক নিরাপদ জায়গায় সরে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমাদের উদ্দেশ্য ছিল আমরা সরে যাওয়ার পরও গোলাবর্ষণ অব্যাহত থাকে কিনা তা দেখা। পেছনে সরে যাওয়ার মুহূর্তে আবারও গোলাবর্ষণ করলে আমরা আবারও শুয়ে পড়ে আত্মরক্ষা করি।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমার এখনও স্পষ্ট মনে আছে এত গোলাবর্ষণের মধ্যেও আমাদের গায়ে কোনো গুলি লাগেনি, এটি আল্লাহর বিশেষ রহমত ছাড়া আর কিছু হতে পারে না। এরই মধ্যে একটি গোলা এসে ঠিক আমাদের পাশে মাটিতে আঘাত হানে। গোলাটি থেকে চারদিকে স্প্লিন্টার ছুটে বের হচ্ছিল। আমাদের পাশেই ছিল একটি ছোট্ট পানির নালা, সেই নালার মধ্যেও গিয়ে স্প্লিন্টার পড়ছিল এবং পানিতে সে শব্দ শোনা যাচ্ছিল। প্রচণ্ড উত্তপ্ত লোহা পানিতে পড়ার সঙ্গে সঙ্গে একটা বিশেষ শব্দ করে তলিয়ে যাচ্ছিল। এ অবস্থায় আমরা আরেকটু পেছনে সরে যাই। এমন সময় দেখি আমরা কয়েক মুহূর্ত আগে বড় গাছটির নিচে যে জায়গায় বসেছিলাম ঠিক সেই জায়গায় একটি কামানের গোলা আঘাত এনেছে। আমরা যদি সে সময় সরে না আসতাম তাহলে আমাদের দলের ছয় সাতজনের মধ্যে এসে গোলাটি পড়ত এবং আমরা সবাই শহীদ হয়ে যেতাম।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে, এবার বিদায় নেব। যাওয়ার আগে বলে রাখছি, আগামী আসরে আমরা গেরিলা যুদ্ধের মাধ্যমে ইরানের দক্ষিণাঞ্চলীয় সুসাঙ্গার শহর মুক্ত করার ঘটনা সম্পর্কে আলোচনা করব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
কথা হবে আবারও আগামী আসরে।
আদর্শ মানুষ গড়ার কৌশল।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার 29তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন। শিশুদের জগৎ নতুন অভিজ্ঞতা অর্জনের তথা অজানাকে জানার অশেষ কৌতূহলে ভরপুর ও গতিশীল। প্রাকৃতিক জগতের সবকিছুই তাদের নতুন চোখে বিস্ময়ের অনন্ত ভাণ্ডার। পানি, মাটি, গাছপালা, এই সবকিছুই তারা বাস্তব জগতে খেলাধুলা করতে গিয়ে বা দৌড়ঝাঁপ ও ছোটছুটির মাধ্যমে জানতে পারে। কিন্তু ইন্টারনেট বা ভার্চুয়াল জগতে থেকে মাটি নিয়ে খেলা করার মতো নানা বাস্তব আনন্দের অনুভূতি ও অভিজ্ঞতা অর্জন করা সম্ভব নয়। বর্তমান যুগে তথা নতুন প্রজন্মের কাছে খেলাধুলার অর্থই বদলে গেছে। খেলাধুলা বলতেই তারা বোঝে কম্পিউটার, টেলিভিশন প্রোগ্রাম, ইন্টারনেট বা মোবাইলের মতো নানা ধরনের ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে খেলাধুলা করা। ফলে তারা প্রকৃতিকে আবিষ্কারের আনন্দ থেকে বঞ্চিত।
স্কুলগুলোতেও মাঠে ময়দানে গিয়ে খেলাধুলা ও শরীর চর্চা করার কর্মসূচি তেমন একটা থাকে না। সামান্য যে কর্মসূচি থাকে তার বাইরে শিশুদের সবুজ অঙ্গনে নিয়ে আনন্দ দেয়ার কর্মসূচি থাকে না। পার্ক ও খেলার মাঠের সংখ্যাও খুব কমে আসছে, তাই এসব স্থান কৌতূহল মেটানোর স্থান হিসেবে অন্তহীন প্রকৃতিকে আবিষ্কারের নেশা জাগিয়ে তুলছে না শিশুদের মধ্যে অতীতের মতো। রিচার্ড লুই, জঙ্গলের সর্বশেষ শিশু, আমাদের এ যুগে শিশুদের প্রাকৃতিক পরিবেশের অভাব থেকে মুক্ত করুন শীর্ষক বইয়ে এক শিশু সাক্ষাৎকার বর্ণনা করেছেন, যেখানে ওই শিশু বলছে ঘরের পরিসরে যেসব খেলাধুলা রয়েছে সেসবই বাইরের খেলাধুলা খেলাধুলার চেয়ে তার কাছে বেশি প্রিয়, কারণ ইলেকট্রনিক সব উপকরণই রয়েছে বাসভবনের ভেতরে।
শিশুদেরকে নতুন নতুন প্রযুক্তি থেকে দূরে রাখা কঠিন হলেও তাদেরকে প্রকৃতির কোলে নিয়ে খেলাধুলা ও শরীর চর্চায় ব্যস্ত রাখার মধ্যে রয়েছে মেধা বিকাশের মতো ব্যাপক কল্যাণ। সৌভাগ্যক্রমে এমন কিছু পন্থাও রয়েছে যার মাধ্যমে শিশুদেরকে প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া যায় তাদের পছন্দের কাজের ফাঁকেই। প্রকৃতির আলো বাতাস যেমন সবুজ গাছপালা বেড়ে ওঠার জন্য সহায়ক, তেমনি প্রকৃতির কোল মানুষ ও বিশেষ করে শিশুর প্রবৃদ্ধি ও পূর্ণতার জন্যও জরুরি। ইসলামী বর্ণনায় স্বচ্ছ পানির প্রবাহের দিকে তাকাতে বলা হয়েছে। এই কাজ মানুষের আত্মাকে করে প্রশান্ত ও তার চোখের জন্য উপকারী।
মহান আল্লাহ পবিত্র কোরআনে জমিনকে প্রশস্ত করা ও সেখানে সুদৃঢ় বড় বড় পাহাড় পর্বত স্থাপন এবং মানবচিত্তের জন্য আনন্দদায়ক সব ধরনের গাছপালা বা উদ্ভিদের বন বনানী গড়ে তোলার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এসবই মানুষের চিত্ত বিনোদনের মাধ্যম ও মানুষ এসবকে দেখে যেন আল্লাহ প্রতি কৃতজ্ঞ হয় এবং পাপ করে থাকলে আল্লাহর কাছে তওবা করে। মহান আল্লাহ সূরা নামল এর 60 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের তৈরি করা উপাস্য মূর্তিগুলো ভালো না যিনি আকাশমণ্ডল ও জমিনগুলো সৃষ্টি করেছেন তিনি উত্তম। তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টির ফলে সৃষ্টি হয় সুন্দর সবুজ উদ্যান যা চিত্তকে করে প্রফুল্ল। তোমরা কখনো এমন গাছপালা গড়ে তোলার ক্ষমতা রাখো না।
মহানবীর পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম জাফর আস-সাদিক আলাইহিসসালাম বলেছেন, বিচিত্র বর্ণের তথা রং বেরঙের ফুলগুলোর দিকে তাকাও, সবুজ গাছপালা ও ফুলের সুন্দর কুড়িগুলোর দিকে তাকাও। এসব মানুষকে এমন আনন্দ দেয় যে অন্য কোনো আনন্দই এর সমতুল্য নয়। আমিরুল মোমেনিন হজরত আলী আলাইহিসসালাম বছরে অন্তত একবার নার্গিস ফুলের ঘ্রাণ নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, মানুষের অন্তরে এমন কিছু অবস্থা আছে যা কেবল নার্গিস ফুলই দূর করে। শিশুদেরকে প্রাকৃতিক পরিবেশে বেড়াতে নিয়ে গিয়ে মহান আল্লাহর অশেষ দয়া ও ক্ষমতার বিষয়টি তাদের বোঝানো যায়। শিশুদেরকে অবশ্যই খুব কাছ থেকে ফুল গাছপালা ও জীবজন্তু সহ প্রকৃতিতে ছড়িয়ে থাকা নানা জীবের সঙ্গে করতে হবে পরিচিত। সৃষ্টিকুলের পরিচয় জানার মাধ্যমে মানুষ আল্লাহ তথা স্রষ্টা সম্পর্কে ধারণা অর্জন করে।
শিশুরা 7 বছর পর্যন্ত তাত্ত্বিক বিষয় বুঝতে পারে না, তাই তাদের বাবা মায়ের ও অভিভাবকের উচিত সরাসরি নানা দৃশ্যমান বিষয় দেখিয়ে শিশু সন্তানদেরকে আল্লাহ সম্পর্কে ধারণা দেয়া। প্রাকৃতিক দৃশ্য দেখা শিশু কিশোর সহ সব বয়সের মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনা, আনন্দ ও প্রশান্তি বাড়িয়ে দেয় এবং কমিয়ে দেয় দুঃখ ও বেদনা। ফুল কেনা, ফুল দেখা ও ফুল গাছ রোপণের বিষয়ে গবেষণাই এর প্রমাণ। প্রতিদিন সকালে বা বিকেলে প্রাকৃতিক পরিবেশ ভ্রমণ আপনাকে দিতে পারে অপার অপ্রশান্তি। চোখ মেলে দেখুন ফুল আর ঘাসের উপর শিশির বিন্দু, আপনার মনটাও হয়ে যাবে ফুলের মতো কোমল ও পেলব।
মন মানসিকতা যদি খিটমিটে হয়ে যাওয়ার অবস্থায় থাকে, প্রাকৃতিক পরিবেশে ভ্রমণ তা দূর করে দেবে। আর এজন্যই গ্রামাঞ্চলে থাকাই যারা প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির মুক্ত হওয়া ও সবুজ বনানী উপভোগ করে, তারা শহরে যান্ত্রিক একঘেয়ে জীবনে অভ্যস্ত মানুষের চেয়ে বেশি সুস্থ ও প্রফুল্ল থাকে এবং দীর্ঘ জীবনের অধিকারী হয় বলে গবেষণায় দেখা গেছে। নানা ধরনের মানসিক চাপ কম থাকে বলে গ্রামের মানুষের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদরোগও কম হয়। এমনকি প্রাকৃতিক দৃশ্যের ছবিও মানুষের মানসিক চাপ অনেকাংশে কমিয়ে দেয়।
শিশু কিশোরদের নিয়ে প্রাকৃতিক পরিবেশে ভ্রমণ তাই খুবই জরুরি। আবদ্ধ খাঁচার মতো বদ্ধ পরিবেশে দীর্ঘকাল শিশুদের ধরে রাখা খুবই বিপজ্জনক। এতে তাদের আচরণ ও আত্মবিশ্বাসও ভারসাম্যহীন হয়ে পড়তে পারে। আপনি আপনার শিশুকে নিয়ে পার্কে জঙ্গলে ঘুরলে সে অনেক কিছু জানতে পারবে প্রশ্ন করে। শিশুদের নানা বিষয় শেখানোর জন্য এ ধরনের ভ্রমণ খুবই জরুরি। প্রকৃতির মাঝে যে নিয়মের রাজত্ব বা কর্তৃত্ব ও ঐক্যতান রয়েছে তাও দেখার ও শেখার বিষয়। ব্যাপক মাত্রায় অক্সিজেনের চাহিদা মেটানোর জন্য গাছপালায় পরিপূর্ণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভ্রমণ খুবই জরুরি। প্রাকৃতিক পরিবেশে ভ্রমণ শিশু কিশোরদের মধ্যে দায়িত্ববোধ, সামাজিক চেতনা ও শারীরিক উৎকর্ষতা বাড়িয়ে দেয়। প্রাকৃতিক দৃশ্য দেখতে ভ্রমণের সময় শিশু ও কিশোরদের জন্য যা যা নেওয়া জরুরি তা নিতে অভিভাবকরা যেন ভুল না করেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা এখানেই শেষ করছি।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
রংধনু
রংধনু আসরের কাছের দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো সুস্থ আছো। তোমাদের ভালো লাগাকে আরো বাড়িয়ে দিতে সপ্তাহ ঘুরে আবারও হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, আজকের আসরের শুরুতেই থাকছে একটি দাম্ভিক বাঘের গল্প। গল্পটি লিখেছেন বাংলাদেশের কবি, কথা শিল্পী ও শিশু সাহিত্যিক জাকির আবু জাফর। গল্পের পর থাকবে একটি কবিতা ও একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমেই গল্পটি শোনা যাক।
একটি ঘন সবুজ বন, বনটি বড়ই সুন্দর, গাছগাছালিতে ভরা, পশু পাখি ও পতঙ্গের বিচিত্র বিচরণ সর্বত্র। সবাই আনন্দে যে যার মতো বসত করছিল। পশু পাখি ও প্রাণীদের মনে সে কি আনন্দ! কেউ কাউকে ঘাটায় না, কারো ওপর কেউ খবরদারি করে না, কারো অধিকার নষ্ট করে না, কেউ চলাফেরায় কেউ কাউকে বাধা দেয় না। এক কথায় বনের সব অধিবাসী স্বাধীন, যে যার পরিবার নিয়ে সুখে জীবন যাপন করছিল।
একদিন হঠাৎ বনের ভেতর ভয়ঙ্কর গর্জন শোনা গেল। গর্জন শুনে বনের অধিবাসী সবার বুক কেঁপে উঠল ভয়ে। ভীত সন্ত্রস্ত বনের বাসিন্দারা একজন আরেকজনকে জিজ্ঞেস করল, এ কিসের গর্জন? বনের সবচেয়ে চালাক প্রাণী শিয়াল বলল, এ যে বাঘের গর্জন।
বাঘের নাম শুনে ভয় বেড়ে গেল সবার। ভয়ে ভয়ে শিয়ালকে জিজ্ঞেস করল, এমন ভয়ঙ্কর হুঙ্কার কেন দিচ্ছে বাঘটি?
শিয়াল বলল, বাঘ নিজেকে এ বনের রাজা ঘোষণা করেছে।
একথা শুনে থরথর করে কাঁপছিল ছোট প্রাণীকুল। বড় প্রাণীরা জিজ্ঞেস করল, আচ্ছা শিয়াল ভাই, বনের রাজা তো সিংহ, আমাদের এখানে বাঘ কেন?
বুদ্ধিমান শিয়াল বলল, হ্যাঁ তোমরা ঠিকই বলেছ, বনের রাজা সিংহ, কিন্তু এই বনে কোনো সিংহ নেই। তাই বাঘ নিজেকে নিজেই রাজা ঘোষণা করেছে, কারোর সমর্থন নেয়নি, কাউকে জিজ্ঞেসও করেনি, কোনো নিয়ম মানার প্রয়োজনও মনে করেনি।
এদিকে বনের নব্য রাজা বেজায় অহংকারী, ভীষণ রকমের দাম্ভিক, কারো কোনো কথা শুনতে রাজি নয়, কারো পরামর্শও শুনতে চায় না, কেবল তার কথাই কথা, আর কারো কথা চলবে না, তার হুকুমে হুকুম, আর কারো হুকুম চলবে না, সে যা বলবে তাই আইন, তাই নিয়ম, এর অন্যথা হলে শাস্তি। সে ঘোষণা করে দিল বনের সব অধিবাসীকে রাজার হুকুম মানতে হবে।
রাজা কয়েকটি ফরমান জারি করল। প্রথম ফরমান হল, এ বনে রাজার পূর্বপুরুষ বাস করত, তাই উত্তরাধিকার সূত্রে বনটির মালিক সে। দ্বিতীয় ঘোষণা হল, বন থেকে কেউ কোথাও যেতে হলে বা বনে নতুন কেউ আসতে হলে রাজার অনুমতি লাগবে। ও অনুমতি ছাড়া বনের এক জঙ্গল থেকে আর এক জঙ্গলে যাওয়া আসা চলবে না।
আরেকটি ঘোষণা হল, রাজা নিজে আর শিকার ধরার পরিশ্রম করবে না, বনের অধিবাসীদের এক এক দিন এক একটি প্রাণীকে রাজার আহারের জন্য হাজির হতে হবে, সেটিকেই খেয়ে নেবেন রাজা। এসব ফরমানের বিরুদ্ধে কারো কোনো কথা চলবে না, যদি কেউ বলে তবে রাজদ্রোহী হিসেবে তার কঠিন শাস্তি হবে।
এমন ভয়াবহ ঘোষণা শুনে বনের পশুরা ভয়ে কাতর হয়ে উঠল, কিন্তু কেউ প্রতিবাদ করল না, প্রতিবাদ করার সাহসও করল না, ফলে রাজা হয়ে উঠল মহারাজা। রাজামশাই একটি বড় বৃক্ষের ছায়ায় আরাম করে শুয়ে বসে থাকেন। এক এক দিন এক একটি প্রাণী কাঁপতে কাঁপতে এসে হাঁটু গেড়ে বসে রাজার সম্মুখে, খুব মজা করে খেয়ে আরাম করে ঘুম দেন রাজা সাহেব। আহা কি সুখ, একেবারে হাত পা ছেড়ে ছুড়ে গড়াগড়ি খান রাজা, আয়ে সে গায়ে চর্বি বেঁধে গেল বেশ।
রাজার আদেশ কিছুদিন সবাই মেনে চলল, কিন্তু হঠাৎ রাজা দেখল কোনো প্রাণী আর আসছে না তার কাছে। একদিন গেল, দুদিন গেল, এমনকি তৃতীয় দিনও চলে গেল, কোনো পশুই এলো না। ক্ষুধায় কাহিল অবস্থা, শরীর দুর্বল হয়ে পড়ছে, কিন্তু অহংকারী রাজা তবু নিজে শিকার ধরে খাবে না।
হঠাৎ দেখল রাজা তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে একটি শিয়াল। শিয়ালকে যেতে দেখে রাজা চিৎকার করে বলল, এই শিয়াল, তিন দিন ধরে আমার কাছে কোনো পশু আসেনি, তাড়াতাড়ি আমার জন্য শিকার পাঠাও, নইলে কিন্তু আমি তোমাকেই খেয়ে ফেল।
কাছো মাছো করে শিয়াল বলল, মহামান্য রাজা, আপনি তো 3 দিন খাননি কি, ভীষণ খোদাইনা লেগেছে আপনার। আরে আপনার মুখ শুকিয়ে উঠেছে, গায়ের মাংস কমে গেছে, এখন যে তীব্র ক্ষুধা, আপনার আমার মতো সামান্য প্রাণীকে খেলে আপনার ক্ষুধা তো যাবেই না, বরং ক্ষুধা বেড়ে যাবে আরো। আমি একটি ভালো বুদ্ধি দিচ্ছি, যদি আপনি অনুমতি দেন মহারাজ, এতে আপনি খেয়ে তৃপ্ত তো হবেনই, সেই সাথে 3-4 দিন ধরে খেয়েও শেষ করতে পারবেন না।
রাজা মহাশয় দ্রুত বলল, আরে বলো বলো, তাড়াতাড়ি বলো, কি সেই বুদ্ধি?
শেয়াল কান ঝেড়ে বলল, ওই যে বনের পাশে সবুজ ঘাসওয়ালা একটি মাঠ দেখছেন মহারাজ, ও ওই মাঠে বাঁধা আছে একটি মোটা তাজা ইয়া বড় গরু, আপনি বরং একটু কষ্ট করে ওই মাঠে গিয়ে গরুটাকেই খেয়ে নিন, তাতে এক শিকারে অনেক দিন চলে যাবে।
শিয়ালের পরামর্শে রাজামশাই দারুণ খুশি। অহংকারী রাজা ভীষণ লোভী, তার লোভ লকলকিয়ে উঠল। দেরি না করে ছুটল মাঠের দিকে, গিয়ে দেখল সত্যি তো একটি গরু বাঁধা আছে মাঠে। গরুটু বেশ বড় সড়, আহা খুব মজা করে খাওয়া যাবে বই কি।
রাজামশাইয়ের লোভ আরো জাগিয়ে উঠল, বলল, এই গরু আমি তোমাকে খাবো, আজ থেকে 3 দিন খাইনি, তোমাকে খেয়ে ক্ষুধা মেটাবো।
গরুটা ছিল বেশ বুদ্ধিমান, সে দেখল এ যে ভারী বিপদ, এই অহংকারী রাজা থেকে বাঁচতে হলে কৌশল করতেই হবে, নইলে বাঁচার কোনো উপায় নেই।
গরুটি বলল, মহামান্য রাজা, আমাকে আপনি খাবেন, এ তো আমার বড় আনন্দ, কিন্তু আমার গায়ে যা দেখছেন এর সবই হাড্ডি, কারণ আমার মালিক আমাকে বেঁধে রেখে গেছে, আমি ঘাস খেতে পারিনি, আর ঘাস না খেলে মাংস কি করে হবে মহামান্য রাজা মশাই, আপনি বরং একটু কাজ করুন, আমার রশিটি আপনি দাঁত দিয়ে কেটেই দিন, আমি ঘাস খেয়ে মোটা তাজা হই, এই ফাঁকে আপনি বনের ছায়ায় গিয়ে বসুন, আমার ঘাস খাওয়া শেষ হলে এসে আমাকে খেয়ে নেবেন।
শুনে অহংকারী রাজা বেজায় খুশি, তাড়াতাড়ি গরু রশিটি কেটে দিল, ছাড়া পেয়ে গরু ঘাস খেতে শুরু করল। প্রখর রোদ, রাজামশাই অনেক দিন বনের ছায় এক জায়গায় থাকার কারণে এতটুকু গরমও সহ্য করতে পারছিল না, তাই মাঠের ধারে বনের ছায় গিয়ে বসে রইল।
এদিকে গরুটি দারুণ একটি পরিকল্পনা সাজিয়ে নিল, ঘাস খেতে খেতে পরিকল্পনাটি গুছিয়ে নিল, সে কোনোভাবেই পরিকল্পনায় ফেল করা যাবে না, একে তো অহংকারী রাজা আবার চরম বদমেজাজি নির্মম, তাই তাকে পরাস্ত করার জন্য কৌশলটি একেবারে সেরকম হতে হবে।
মাঠের পাশেই একটি মজা নদী, নদীটি কাদা পানি আর বালিতে ভর্তি, ঘাস খেতে খেতে সেই নদীর ধারে এসে পড়ল গরুটি, বনের দিকে তাকিয়ে দেখল ছুটে আসছে সঘোষিত রাজামশাই। রাজাকে আসতে দেখে কেঁপে উঠল বুক, সিদ্ধান্ত অনুযায়ী গরু অতি দ্রুত নেমে পড়ল সেই মজা নদীতে। নদীর কাদা এবং বালির জন্য সামনে এগোনো বড় মুশকিল, তবু ঘাস খেয়ে তরতাজা হওয়ায় বেশ শক্তি হলো গরুর গায়ে। কাদা বালির ভেতর দিয়ে অনেক কষ্টে নদী প্রায় মধ্যখানে এসে পড়ল।
ততক্ষণে বাঘ এসে দাঁড়ালো নদীর কিনারে, মুহূর্তে বুঝে গেল গরু ধোঁকা দিয়েছে তাকে, ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠল রাজা মশাই, হুঙ্কার ছেড়ে বলল, ওরে গরু, শাস্তি তোকে পেতেই হবে, আমার সাথে কারসাজি করে পাওয়া যাবে না, আমার সাথে চালাকি, দাঁড়া দেখাচ্ছি মজা।
এই বলে নদীতে লাফিয়ে পড়ল রাজামশাই। অহংকারী লোভী রাজা বুঝতেই পারেনি নদীর বাড়িয়াড়ি ও কাদার ভয়াবহতার কথা, যেই না দিল লাফ অমনি প্রায় পুরোটাই কাদাবালির ভেতর ডুবে গেল সে। কোনো রকমে কিছুটা নাক মুখ তুলে শ্বাস নিচ্ছিল, এভাবেই সামনে এগোনোর চেষ্টা করল। কিন্তু তিন দিন না খেয়ে দুর্বল শরীরে এগোতে সক্ষম হলো না। ফিরে যাওয়ার চেষ্টা করল, তাও পারল না।
গরুকে লক্ষ্য করে বলল, তোকে আমি যেভাবেই হোক শেষ করে ফেলবো, দেখিস।
গরু এসে বলল, সেটি আর পারবে না তুমি, একটু পরেই আমার মালিক আসবে, আমাকে উদ্ধার করবে এখান থেকে, আর তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে মারবে।
শুনে মহারাজার দম আটকে যাওয়ার উপক্রম, কিন্তু তার তো কিছুই যে করার আর সাধ্য নেই।
বন্ধুরা, গল্পটি রূপকথার হলেও এর বাস্তবতা মানুষের সমাজে বিদ্যমান। গোটা পৃথিবীতেই মানুষ মানুষের কর্তা হয়ে বসে, মানুষ মানুষের মালিক বনে যায়, মানুষ মানুষের উপর আধিপত্যের খড়ক তোলে। তাই বলা হয়, মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু, মানুষই মানুষের জন্য বেশি ভয়ঙ্কর। নিজেকে নিয়মের ঊর্ধ্বে ভাবার প্রবণতা থেকেই মানুষ অহংকারী হয়ে ওঠে। নিজেকে সবার সেরা ভাবনা থেকে দাম্ভিকতায় পেয়ে বসে মানুষকে। তখনই একজন শাসক রাষ্ট্রকে নিজের বা পারিবারিক সম্পদ মনে করে। এমন শাসকদের ভেতর লোভ লালসা বেড়ে ওঠে খুব। লাগামহীন লোভের কারণে তারা চিরদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতে থাকে।
তখন বন্ধ হয়ে যায় স্বাভাবিক পথ, জোর জবরদস্তি করে নিজেকে চাপিয়ে দেয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। কিন্তু এভাবে কতদিন? জগতের সব কিছুর একটি শেষ আছে, শেষ আছে সব শুরুর, শেষ থেকে হয় আবার শুরু। অর্থাৎ পৃথিবীর যে কোনো কিছুর যেখানে শুরু আছে সেখানে শেষও আছে, আবার শেষ হলেই সেখান থেকে নতুন শুরুর গল্প।
বন্ধুরা, এবারে রয়েছে একটি আবৃত্তি। বিজয় এলো পাখির গানে শিরোনামের কবিতাটি লিখেছেন মঈন মুরসালিন, আর আবৃত্তি করেছে ঢাকার সারেগামা একাডেমি সদস্য মাফরুহা বিনতে শাকুর।
আবৃত্তি করছে কবি মঈন মুরসালিনের লেখা কবিতা বিজয় এলো পাখির গানে। বিজয় এলো বাংলাদেশে পাখির গানে গানে, সেই কথাটি একটি পাখি বলল কানে কানে। পাখির গানে মুগ্ধ হয়ে যুদ্ধ হলো শেষ, পাখির ডানায় লেখা ছিল স্বাধীন বাংলাদেশ। স্বাধীন দেশের সেই সেপাখি হারিয়ে গেছে ভিড়ে, বিজয় দিনে আয় না বন্ধু আয় না আবার ফিরে। বিজয় দিনে আয় না বন্ধু, আয় না আবার ফিরে।
মাপ্রুহার চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলে বন্ধুরা, এবার তোমাদের জন্য রয়েছে বিজয় দিবসের গান। লিখেছেন নাঈম আল ইসলাম মাহিন, সুর করেছেন এম এ তারেক, আর গেয়েছে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুণিয়াশরের শিশু শিল্পী অরিত্রা সাহা, আহনাফ আদিল শাফি, সেলভিনাওয়ার জারিফ।
তো বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো, আর আমরা বিদায় নিই রংধনুর আজকের আসর থেকে।
বিজয়ের মানে বিনীত হওয়া জানো তো।